ಶಿವಾಶದಿ ಸಿಗೌರ್ ಭಕ್ತವೃಂದ, ಹರೇ ಕೃಷ್ಣ ಹರೇ ಕೃಷ್ಣ 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 ಹರೇ ಹರೇ, ಹರೇ ರಾಮ ಹರೇ ರಾಮ 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 ಹರೇ ಹರೇ, ಹರೇ ಕೃಷ್ಣ ಹರೇ ಕೃಷ್ಣ 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 ಹರೇ ಹರೇ, ಹರೇ ರಾಮ ಹರೇ ರಾಮ 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 ಹರೇ ಹರೇ. ಹರೇ ಕೃಷ್ಣ. তো আপনাদের সবাইকে অন্নকূট মহামহোৎসবে সুস্বাগত। পূজ্যপাদ তুলসীপ্রাণ প্রভু আমাদেরকে গিরিগোবর্ধন সম্বন্ধে খুব ভালো করে বললেন। আমি চেষ্টা করব গিরিরাজ গোবর্ধন সম্বন্ধে কিছু আলোচনা করে শ্রবণ করার। আপনারা সব আশীর্বাদ করবেন। তো আজকে যে উৎসব তার নাম হলো কি? গিরি গোবর্ধন পূজা। মেবি আপনাদের অনেকে শুনতে অসুবিধা হচ্ছে, তো আপনারা একটু মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন, তাহলে হয়তো বুঝতে পারবেন। কেউ কথা বলবেন না, দয়া করে সকলে বসুন। ফ্যানগুলো ইয়েস। তো গিরি গোবর্ধন পূজা, গিরি মিন্স, গিরি মানে কি আমরা জানি? পাহাড়। গিরি মানে পাহাড়। গোবর্ধন, গো মিন্স গরু, গো মিন্স ইন্দ্রিয়, গো মানে গরু, গো মানে ইন্দ্রিয়। বর্ধন, বর্ধন মিন্স আনন্দাম বদি বর্ধনাম মিন্স হ্যাঁ আনন্দ বর্ধিত হচ্ছে। বর্ধনম মিন্স বর্ধিত হওয়া, বর্ধন করা, বৃদ্ধি করা। তো গোবর্ধন মিন্স, গো মিন্স ইন্দ্রিয়া, বর্ধন মিন্স বৃদ্ধি করা। তো গিরি গোবর্ধন মানে হলো যিনি আমাদের ইন্দ্রিয়গুলোকে, আমাদের ইন্দ্রিয়গুলির ভগবানের প্রেমময় সেবা বৃদ্ধি করেন। হরিবোল, তিনি হলেন গিরি গোবর্ধন। ইন্দ্রিয়গুলোকে, ইন্দ্রিয়গুলোর ভগবানের প্রতি সেবা বৃদ্ধি করেন, তিনি হলেন গিরি গোবর্ধন। তো হিজ হলিনেস সচিদানন্দ স্বামী মহারাজ বলছিলেন যে গিরি গোবর্ধন বিগ পর্বত, তো এটা হলো ভগবানের স্থূল দেহের বহিঃপ্রকাশ, স্থূল রূপের বহিঃপ্রকাশ। আমরা জানি আমাদের একটা সূক্ষ্ম দেহ রয়েছে, একটা স্থূল দেহ রয়েছে। স্থূল মিন্স যে দেহটাকে আমরা দেখতে পাচ্ছি, পঞ্চভৌতিক দেহ। আর সূক্ষ্ম দেহ মিন্স মন বুদ্ধি অহংকার দিয়ে যে দেহটা তৈরি। তো এই যে গিরি গোবর্ধন, সেটা হলো ভগবানের স্থূল রূপের বহিঃপ্রকাশ। আর ভগবানের যে সূক্ষ্ম রূপের বহিঃপ্রকাশ, সেটা হলো রাধাকুণ্ড, যেটা হলো ভগবানের যে প্রেম, ভগবানের সে প্রেমের যে রূপ, বিগলিত রূপ, সেটা হলো রাধাকুণ্ডের জল, রাধাকুণ্ড। তো এইভাবে রূপ গোস্বামীপাদ ব্যাখ্যা করছেন উপদেশামৃতে যে জগতের মধ্যে টপমোস্ট হলো, সর্বশ্রেষ্ঠ, সবচেয়ে উন্নত হলো মথুরাধাম, মথুরামণ্ডল। তার চেয়ে তারপরে উন্নত হলো, তার চেয়ে আরও উন্নত হলো বৃন্দাবন। বৃন্দাবন ধাম কে? আর তার চেয়ে উন্নত হলো গিরি গোবর্ধন। গিরিরাজ মহারাজ কে? লাউডলি, গিরিরাজ মহারাজ কে? আরে জয় দিতে কেন কৃপণতা করছেন? আপনি যতটা জয় দেবেন ততটা আপনার জয় হবে। জয় দেওয়া মানে কিছু দিয়ে দিলেন না, এরকম ভাববেন না আমি জয় দিয়ে দিলাম, ভগবানকে জয় দিলাম আমার সাউন্ড শক্তি হ্যাঁ সব কিছু ন। জয় দিলে জয়ী হবেন যখন আপনি আপনার সমস্ত শরীরের শক্তি দিয়ে ভগবানের জয়ধ্বনি করবেন, ভগবানকে জয় দেবেন, গুণকীর্তন করবেন, তো আপনার ততটাই আপনি জয়ী হবেন। ঠিক উল্টো অপোজিট, ভগবানকে জয় দিলে আমাদের জয় হবে। তো সেজন্য যখন আমরা ভগবানের জয়ধ্বনি করার সুযোগ পাব তখন আমাদেরকে লাউডলি একদম ফুল স্পিড নিয়ে করতে হবে। রেডি বলো, গিরিরাজ মহারাজ কে। ইয়েস, কেমন লাগছে আপনাদের? জয় দিয়ে ভালো লাগছে? এরকম করে জয় দিতে হবে। এক্সিলেন্ট। তো গিরিরাজ হলো অত্যন্ত কৃপালু। ভগবান আর গিরিরাজের মধ্যে কোনো পার্থক্য নেই, সেটা আমরা এই গিরি গোবর্ধন লীলায় কৃষ্ণ সেটা বুঝিয়ে দিয়েছিলেন নন্দ মহারাজকে। তো কৃষ্ণের মধ্যে আর গিরিরাজের মধ্যে কোনো পার্থক্য নেই। তো চৈতন্য মহাপ্রভু তিনি সবসময় কীভাবে থাকতেন? রাধাভাবে থাকতেন। আর কাকে তিনি সবসময় ডাকতেন? কৃষ্ণ কৃষ্ণ বলে তিনি সবসময় ডাকতেন। তো সবসময় তিনি কৃষ্ণ ভাবনায় তিনি তন্ময় ছিলেন। কে? শ্রী চৈতন্য মহাপ্রভু। তো তিনি যখন বৃন্দাবনে যান তখন একজন ব্রজবাসী তাকে একটি গিরি গোবর্ধন শিলা উপহার দেন। কাকে? চৈতন্য মহাপ্রভুকে। গিরিরাজকেই গিরিরাজ উপহার দিচ্ছেন। আর চৈতন্য মহাপ্রভু যখন সেই গিরিরাজ গোবর্ধন পেলেন তখন তিনি অত্যন্ত আনন্দিত হলেন। অত্যন্ত আনন্দের সাথে তিনি সেই গিরিরাজকে গ্রহণ করলেন। এবং মহাপ্রভু কী করলেন? সেই গিরিরাজকে পেয়ে তিনি আনন্দে উৎসাহী হয়ে নৃত্য কীর্তন করতে শুরু করলেন। এবং সেই গিরিরাজকে তিনি একটি তার যে উত্তরীয় আছে তার মধ্যে বেঁধে তিনি তার গলায় ঝুলিয়ে রাখতেন, তার বুকের মধ্যে ঝুলিয়ে রাখতেন। এবং প্রায় 24 ঘন্টায় মহাপ্রভুর কাছে এই গিরিরাজ ওনার সাথে থাকত। এবং তিনি যখন প্রচণ্ড কৃষ্ণ বিরহ যখন তিনি সহ্য করতে পারতেন না, অসহ্য, তখন তিনি এই গিরিরাজকে জড়িয়ে ধরে চিৎকার করে কান্না করতেন, হরি বল। এবং বহুদিন যাবৎ তিনি এই গিরিরাজকে তার কাছে রেখেছিলেন। তারপর এক সময় মহাপ্রভু সেই গিরিরাজ গোবর্ধনকে তিনি রঘুনাথ দাস গোস্বামীকে দিয়েছিলেন। তো রঘুনাথ দাস গোস্বামী তিনিও এই গিরিরাজের পাদদেশে সেখানে তিনি ভজন করতেন, রঘুনাথ দাস গোস্বামী। তো সেখানে তিনি অনেকদিন ভজন করেছেন। তো চৈতন্য মহাপ্রভু যখন এই গিরিরাজ গোবর্ধনকে রঘুনাথ দাস গোস্বামীর হাতে তুলে দেন তো সেই সময় তিনি রঘুনাথ দাস গোস্বামীকে শিক্ষা দিয়েছিলেন কি করে গিরিরাজের পূজা করতে হয়, কি করে গুরুরাজকে তুলসী প্রদান করতে হয়, কি করে গিরিরাজকে ফুল দিতে হয়, কীভাবে তাকে সেবা পূজা করতে হয়, কীভাবে আরতি করতে হয়, সমস্ত সমস্ত শিক্ষা তিনি রঘুনাথ দাস গোস্বামীকে প্রদান করেছিলেন। তো সেই গিরিরাজ গোবর্ধনকে রঘুনাথ দাস গোস্বামী সেবা করতেন। আর সে বৃন্দাবন ধামে ছিলেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী। তো কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তিনি মাঝে মাঝে এরকম রঘুনাথ দাস গোস্বামীর কাছে যেতেন। সেখানে গিয়ে তিনি তার কাছ থেকে গিরিরাজের মহিমা তিনি শ্রবণ করতেন। তো গিরিরাজ এত রঘুনাথ দাস গোস্বামীর প্রিয় ছিল যে চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী ব্যাখ্যা করছেন সুন্দর শ্লোকের মাধ্যমে। তিনি বলছেন, জয় রাধা গিরিধারী রঘুনাথ প্রাণহারী। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতমিতে বলছেন যে জয় রাধা গিরিধারী রঘুনাথ প্রাণহারী, জয় রাধা গিরিধারী রঘুনাথ প্রাণহারী, জয় রাধা, জয় রাধা গিরিধারী রঘুনাথ প্রাণহারী, জয় রাধা গিরিধারী রঘুনাথ প্রাণহারী। সেইভাবে রঘুনাথ দাস গোস্বামী তিনি সেই গিরিরাজ গোবর্ধনের পাদদেশে তিনি ভজন করছিলেন। তো শিল প্রভুপাদ তিনি যখন তার অপ্রকটের খুব কাছাকাছি সময়ে তিনি যখন বৃন্দাবনে অবস্থান করছিলেন, সে সময় তিনিও গিয়ে এই গিরি গোবর্ধনের কাছে তিনি ছিলেন কিছুদিন, কয়েকদিন। আর সেই সময়টায় অন্নকূট মহোৎসব মানে গিরি গোবর্ধন পুজো খুব কাছাকাছি চলে এসেছিল। যেরকমভাবে এখন অন্নকূট মহোৎসব আজকে 4 তারিখে শিল প্রভুপাদের তিরুভাব উৎসব, তো এবছর আমাদের প্রভুপাদের তিরুবর্ষ উৎসব আমরা মন্দিরে সন্ধ্যায় উদযাপন করব। আপনারা সবাই বিকেল 4টা থেকে মন্দিরে চলে আসবেন, সেখানে আমরা কিছু ভজন কীর্তন হরিকথা প্রভুপাদের কথা আমরা আলোচনা করব বিকেল 4টা থেকে। তো 4 তারিখে প্রভুপাদের তিরুভাব ডিসঅ্যাপিয়ারেন্স ডে, সন্ধ্যা 7টা 35 মিনিটে প্রভুপাদকে আমরা বিশেষ আরতি প্রদান করব। তো এরকমভাবে ওনার দেহ রাখার খুব কাছাকাছি সময়ে তিনি এই গিরিরাজ গোবর্ধনের কাছে তিনি অবস্থান করছেন। তো তখন প্রভুপাদ বললেন যে আমি গিরি গোবর্ধন পুজোতে, তিনি বললেন যে আমি গিরিরাজ মহারাজকে কী করতে চাই, পরিক্রমা করতে চাই। প্রভুপাদের মুখ থেকে এরকম কথা শুনে তার শিষ্যরা অবাক, কী বলছেন প্রভুপাদ, কী বলছেন, যেখানে উনি ঘুম মানে বিছানা থেকে উঠতেই পারেন না, চলাফেরা করতে পারেন না, সেখানে উনি বলছেন গিরিরাজ গোবর্ধনকে পরিক্রমা করবেন। তখন শিষ্যরা প্রভুপাদকে গিয়ে জিজ্ঞেস করেছেন, ডাক্তারের সাথে কথা বলেছেন, তো ডাক্তার বলছেন প্রভুপাদকে যদি আপনারা পরিক্রমায় নিয়ে যান, ওনাকে তুলে নিয়ে গেলে 5 মিনিটের মধ্যে উনি দেহ রাখবেন, ইম্পসিবল, কোনো অবস্থাতেই সম্ভব নয়। তো শিষ্যরা এখন কী করবে, প্রভুপাদের কাছে গেছেন, খুব বিনীতভাবে প্রভুপাদকে বলছেন, প্রভুপাদ আপনার শরীর খুবই অসুস্থ, আপনি আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, ডাক্তার বলছেন আপনি যদি, আপনাকে যদি গোবর্ধন পরিক্রমায় নিয়ে যাওয়া হয় 5 মিনিটের মধ্যে আপনি দেহ রাখবেন, সেজন্য প্রভুপাদ আমরা চাই না আপনাকে হারাতে, আমরা আপনাকে ভীষণ ভালোবাসি, তো আপনি দয়া করে এরকম পরিক্রমা করবেন, মানে এরকমভাবে আমাদেরকে নির্দেশ প্রদান করবেন না। তো দেখুন প্রভুপাদ বলছেন যে আরে যদি আমার মৃত্যু হওয়ার তো মৃত্যু হবেই, আর যদি আমার মৃত্যু হওয়ার নেই তো হবেই হবে না, আর সবচেয়ে বড় ব্যাপারটা হলো যে কৃষ্ণ অবশ্যই আমাকে রক্ষা করবেন, সুতরাং আমি পরিক্রমা করতে চাই, আর আমি হয়তো পরিক্রমা করতে পারবো না, কিন্তু তোমরা আমাকে পরিক্রমা করাতে পারো, আমি নিজে না করতে পারলেও তোমরা আমাকে পরিক্রমা করাতে পারবে। তখন লোকনাথ স্বামী মহারাজের একটা গরুর গাড়ি ছিল, যেটা এখন অল ওভার ইন্ডিয়ায় হরিনাম সংকীর্তন প্রচার করছেন গৌরনীতাকে নিয়ে, একবার মালদাতে এসেছিল, হ্যাঁ, এখানে অনেক বড় বড় গরু নিয়ে। তো তখন প্রভুপাদ বললেন ইয়াস, সেই গরুর গাড়িতে করে আমি গিরিরাজ গোবর্ধন পরিক্রমা করতে পারি। কিন্তু শিষ্যরা কী করবেন, প্রভুপাদকে যত বলছেন প্রভুপাদ আরও স্ট্রংলি বলছেন আমি পরিক্রমা করতে চাই, গিরিরাজের কৃপা চাই, আমি পরিক্রমা করলে আমি খুব আনন্দ বোধ করব, আমি যদি তোমাদের সাথে সংকীর্তন হরিনাম সংকীর্তন করতে করতে আজকের এই দিনে গিরিরাজ গোবর্ধনকে পরিক্রমা করি তাহলে আমি অত্যন্ত আনন্দ অনুভব করব। তখন শিষ্যরা ভাবলেন ধর্মসংকট, কি করব। সাধারণত গুরুদেবের সাথে কখনো কি করতে নেই, কখনো গুরুদেবের সাথে তর্ক করা যায় না, গুরুদেবের মনোভাবের বিরুদ্ধে কিছু বলা যায় না। কিন্তু গুরুদেবকে ভালোবাসেন তারা, জানেন প্রভুপাদকে ডাক্তার বলছেন এরকম হবে, তো শিষ্যদের মধ্যে ভাগ হয়ে গেল। কিছু শিষ্য বললেন প্রভুপাদ বলছেন এটা করা উচিত, কিছু শিষ্য বলছেন আরে ডাক্তার বলছেন প্রভুপাদ দেখে রাখবেন, তো আমরা কেন করতে যাব, প্রভুপাদকে আমরা চাই, প্রভুপাদকে আমাদের দরকার। তো তখন শিষ্যরা মিলে ভাবলেন ঠিক আছে, আমরা যেহেতু শিষ্য তা আমরা প্রভুপাদকে, আমরা গুরুদেবের সাথে তর্ক করতে পারি না বা তার সাথে ভিন্ন মনোভাব পোষণ করতে পারি না, সেটা কখনোই কোনো শিষ্যের উচিত নয়। গুরুদেব শিষ্যের উচিত সবসময় তার গুরুদেবের নির্দেশকে, হ্যাঁ, কোনো রকম অপকট মানে অকৃত্রিমভাবে সেটাকে স্বীকার করে নেওয়া, কোনো রকমভাবে চিন্তাভাবনা না করে সেটাকে অ্যাকসেপ্ট করা, সেটা হলো শিষ্যের কর্তব্য। যে গুরুদেব বলছেন ঠিক ব্যাঠিক হবে হবে না, খুব স্বাভাবিকভাবে সেটাকে গ্রহণ করা উচিত। তখন তারা কি করলেন, ঠিক আছে আমরা তো প্রভুপাদকে বলতে পারবো না, কিন্তু প্রভুপাদের গুরু ভাইরা বৃন্দাবনে রয়েছেন। তখন তারা কৃষ্ণদাস বাবাজি বলে প্রভুপাদ একজন গুরু ভাই, যেহেতু তারা সমপর্যায়ে ভুক্ত, একই গুরুদেবের শিষ্য, তাহলে অন্তত একজন আরেকজনকে কিছু বলতে পারবে। তো কৃষ্ণদাস বাবাজিকে ডেকে নিয়ে আসলেন প্রভুপাদের কাছে। তো প্রভুপাদ কৃষ্ণদাস বাবাজি এসে জিজ্ঞেস করলেন প্রভুপাদকে, হরে কৃষ্ণা, কেমন আছেন স্বামীজি? প্রভুপাদ খুব আনন্দ গুরু ভাইকে দেখে, ইয়েস আমি খুব ভালো আছি, এখন খুব স্বচ্ছন্দ্য বোধ করছি, আমার মনে হয় গিরিরাজ গোবর্ধন পরিক্রমা করলে আমার আরও ভালো লাগবে, আমি আরও সুস্থ হয়ে যাব। তো তখন সেই বাবাজি প্রভুপাদকে একটু বোঝানোর চেষ্টা করলেন যে আমরা আপনাকে ভালোবাসি, তো আপনি এরকম যদি পরিক্রমা করেন, আপনি ভীষণ অসুস্থ, আপনি হাঁটতে পারছেন না, আপনি যদি গাড়িতে করেও যান, মানে গরুর গাড়িতে করেও যান, সেখানেও জার্কিং হবে, আপনি অন্তত আপনার এই চিন্তাভাবনাটাকে একটু। তখন প্রভুপাদ ঠিক আছে, আমি শুধুমাত্র আমাদের আমার শিষ্য এবং শুভাকাঙ্ক্ষী যারা আমাকে খুব ভালোবাসে, যারা আমাকে চায়, তাদের জন্য তাহলে আমি এটা এইবারের মতো বন্ধ রাখতে পারি। তো এইভাবে শ্রীল প্রভুপাদ আমাদের শিক্ষা দিচ্ছিলেন এই গিরিরাজ গোবর্ধন যে কত ভক্তদের সাথে কীরকম তার সাথে সম্বন্ধ, কত প্রেমময় সম্বন্ধ। সনাতন গোস্বামী প্রতিদিন, আপনারা যদি যাবেন সেখানে রাধা দামোদর মন্দির বৃন্দাবনে, যেখানে শ্রীল প্রভুপাদ 10 বছর যাবৎ ছিলেন, যেখানে থেকে তিনি গ্রন্থ লিখতেন, যেখান থেকে তিনি বৃন্দাবনে দিল্লিতে প্রচারে যেতেন, সেখানে এখনও একটা গিরিরাজ শিলা রয়েছে, যেখানে গাভীর মানে পায়ের চিহ্ন রয়েছে, কৃষ্ণের চরণের চিহ্ন রয়েছে। তো একদিন মহাপ্রভু এসে সনাতন গোস্বামীকে দেখছে, আরে সনাতন গোস্বামী প্রতিদিন গিরিরাজ গোবর্ধনকে পরিক্রমা করতেন, তো তিনি বৃদ্ধ হয়ে গেছেন, পরিক্রমা করতে পারছেন না, তাও করছেন। তো মহাপ্রভু বলছেন, আরে তুমি এত বৃদ্ধ হয়ে গেছ, এখন তুমি অন্তত পরিক্রমা বন্ধ করো, এত বিশাল 21 কিলোমিটার, তখন নিশ্চয় আরও বেশি ছিল। তো তখন সনাতন গোস্বামী বলছেন যে দেখো, গিরিরাজ পরিক্রমা করছি বলেই আপনার দর্শন আমি পাচ্ছি, গিরিরাজকে পরিক্রমা করছি বলেই, হ্যাঁ, কৃষ্ণের সাথে আমার সম্বন্ধ। তো গিরিরাজ কীরকম, কত ভক্তদেরকে ভালোবাসেন। তো তখন সনাতন গোস্বামীকে কোনো অবস্থাতেই যখন মহাপ্রভু, হ্যাঁ, সে থেকে বিরত করতে পাচ্ছেন না, তখন তিনি একটা শিলা দিলেন, গিরিরাজ গোবর্ধন শিলা। তো ধরো তুমি এটা রাখো, এই গিরিরাজ গোবর্ধনকে তুমি পরিক্রমা করবে, এখন আপনি যদি যাবেন সেই গিরিরাজ গোবর্ধনের দর্শন পাবেন রাধা দামোদর মন্দিরে, তো রাধা দামোদর মন্দিরকে যদি 3 বার কেউ পরিক্রমা করে, তাহলে 1 বার গিরিরাজ গোবর্ধন পরিক্রমার ফল পাওয়া যায়, হরি বল। এবং এই গিরিরাজ গোবর্ধন যে কিভাবে ভক্তদেরকে আকৃষ্ট করে বা কিভাবে ভক্তদেরকে সহযোগিতা করেন বা ভক্তরা যে কীভাবে ভালোবাসেন সেটা এখানে থেকে হয়তো আপনারা সেটা বুঝতে পারবেন না। যদি আপনারা কেউ বৃন্দাবনে মানে গোবর্ধন কাছাকাছি গেছেন, পরিক্রমা করেছেন, তাহলে আপনাদের সেটা উপলব্ধি হবে যে সেখানে শুধুমাত্র সাধুরাই, যারা সাধু হরিনাম করছে, তিলক করে, শিখা আছে, প্রসাদ বুঝি, তারাই গিরিরাজকে পরিক্রমা করে, এরকম নয়। সেখানে হ্যাঁ ভক্ত অভক্ত, ধনী গরিব, স্ত্রী পুরুষ বৃদ্ধ ইয়াং, সমস্ত প্রকারের সবাইকে আপনি সেখানে পাবেন। এবং তারা গিরিরাজ গোবর্ধনকে কেউ পরিক্রমা করছে, পায়ে হেঁটে একবার করে পরিক্রমা করছে, কেউ একবার করে দণ্ডবোধ প্রণাম করে করে পরিক্রমা করছে, কেউ একই জায়গায় 108টা করে দণ্ডবোধ প্রণাম করে পরিক্রমা করছে, কেউ স্বামী স্ত্রী মিলে করছে দণ্ডবোধ প্রণাম, একবার স্বামী করছে দণ্ডবোধ প্রণাম, তারপর স্ত্রী দণ্ডবোধ প্রণাম করছে, তারপর স্বামী, তারপর স্ত্রী, কেউ দুধ নিয়ে গিরিরাজের চতুর্দিকে পরিক্রমা করছে, সব জায়গায় দুধ দিয়ে করে করে। তো কত রকমভাবে যে তারা গিরিরাজ গোবর্ধনকে পরিক্রমা করছে, গিরিরাজের নাম করতে করতে, জয়ধ্বনি করতে করতে, কৃষ্ণ গুণগান করতে করতে। তারপর আপনি যদি পূর্ণিমার সময় যাবেন, তখন দেখবেন যারা ব্রজবাসী রয়েছেন, পূর্ণিমার সময় স্পেশালি যারা ব্রজবাসী আছে তারা সবাই চলে আসে, ফুটফুটে জ্যোৎস্না থাকে, তারা রাত্রিবেলা গ্রুপ গ্রুপ করে, অনেক মাতাজিগুলো একসাথে থেকে ওরা সব ভজন কীর্তন করবে, হাতে তালি দিয়ে বা করতাল নিয়ে ওরা গিরিরাজের গুণকীর্তন করবে, আর ওরা সবাই মিলে রাত্রিবেলা 12টা, 1টা, 2টা, 3টা অবধি তারা পরিক্রমা করতে থাকবে, কি আনন্দ। তো এইটা হলো ভক্তদের ভগবত ভক্তির প্রেমের বহিঃপ্রকাশ, যে ভগবানকে পরিক্রমা করার জন্য তারা কত রকমের কষ্ট স্বীকার করে, কতভাবে তারা পরিক্রমা করছে। তো এইভাবে গিরিরাজ গোবর্ধন হলেন অত্যন্ত ভক্তবৎসল। সচিদানন্দ স্বামী মহারাজ আবার বলছিলেন যে যদি কেউ গিরিরাজ গোবর্ধন পরিক্রমা করে তো গিরিরাজ সবসময় তার সাথে সাথে থাকে। তো কেন তার সাথে সাথে থাকে? যে গিরিরাজ গোবর্ধন তার শুনতে চায় তার হৃদয়ের মধ্যে কী চিন্তাভাবনা রয়েছে, সে কি মনোভাব নিয়ে গিরিরাজ গোবর্ধন পরিক্রমা করছে। তিনি সবসময় তার সাথে সাথে থাকেন, ভক্তের সাথে সাথে পরিক্রমা করেন, তার হৃদয়ে কী রয়েছে জানার জন্য। তো যদি কেউ গিরিরাজ গোবর্ধন পরিক্রমা করতে করতে কিছু ভগবত ভক্তি বিষয়ক কিছু ভগবানের কাছে প্রার্থনা করেন, তাৎক্ষণিকভাবে ভগবান সেটা প্রদান করেন। আবার যদি কেউ ভক্তিমূল্য কিছু চাইছেন, অন্য কিছু চাইছেন, তাতেও ভগবান বারবার তার সাথে থাকছেন, দেখা যাক আরেকটু পরে চেঞ্জ হয় কিনা। জড়জাগতিক বিষয় চাইছে, দেখা যাক আরেকটু চেঞ্জ হয় কিনা, তার মনোবট পরিবর্তন হলে ভগবান সেটাই তাকে দেবেন। তো এইভাবে গিরিরাজ গোবর্ধন সকলের মনোভীষ্ট পূর্ণ করেন, আর সেজন্য আপনি সেখানে গেলে দেখবেন সবাই মন প্রাণ ভরে হ্যাঁ গিরিরাজ গোবর্ধনকে সবাই পরিক্রমা করছে। তো যখন নন্দ মহারাজ তার দাদা উপানন্দ, তো অ্যাকচুয়ালি উপানন্দ হলেন দাদা, কিন্তু মহারাজকে নন্দ, নন্দ মহারাজ, কিন্তু দাদা রাজা হবে না ভাই রাজা হবে, কে রাজা হওয়া উচিত? হ্যাঁ সিস্টেম অনুযায়ী দাদা রাজা হবে, ভাই রাজা হবে না। কিন্তু নন্দ মহারাজকে সবাই এত ভালোবাসতেন, শুধু ব্রজবাসীরা, বৃন্দাবনবাসীরাই নয়, তার দাদাও নন্দ মহারাজকে এত ভালোবাসতেন যে ভাইকেই তিনি রাজা বানাবেন, যে ভাই রাজা হলেই ঠিকঠাক আছে মনে হচ্ছে এরকম। হ্যাঁ আজকাল এরকম ভাই পাওয়া যাবে, এরকম হবে? হ্যাঁ মেরে কেটে খুন করে হলেও হ্যাঁ রাজা হতে হবে। আমরা দেখছি দুর্যোধন রাজা হওয়ার জন্য কী না করলেন, হ্যাঁ লাস্ট পর্যন্ত মৃত্যুকে বরণ করলেন রাজা হওয়ার জন্য। কিন্তু নন্দ মহারাজ তাকে সবাই খুব ভালোবাসতেন, সেজন্য তিনি ছোট হওয়া সত্ত্বেও তিনি রাজা হয়েছিলেন। তো একদিন আলোচনা করছেন উপানন্দের সাথে নন্দ মহারাজ, কি আলোচনা? হ্যাঁ যে একদিন ইন্দ্রদেবের পূজার সময় হয়ে গেছে, হ্যাঁ ইন্দ্রদেবের পূজা করতে হবে, বাড়িতে সমস্ত প্রকারের আয়োজন চলছে, তারা বছরে একবার ইন্দ্রদেবের পূজা করতেন। তো সেই জন্য হ্যাঁ সেই পূজা ওরা খুব আড়ম্বরের সাথে করতেন, বিভিন্ন ধরনের নানা প্রকারের সুস্বাদু খাবার তৈরি করতেন, শত শত আইটেমের হ্যাঁ দুগ্ধজাতীয় খাবার, শত শত আইটেম পিঠা পুলি লাড্ডু তৈরি করতেন, শত শত আইটেম শাক সবজি ডাল রাইস সুইট রাইস এরকম পুরি হালুয়া তৈরি করতেন। একজন দুজন নন্দ মহারাজের পরিবার এরকম নয়, সমস্ত ব্রজবাসীরা মিলে মানে মহাসমারোহে অনেকদিন আগ থেকে কোন কোন খাবার আগে থেকে রান্না করলে লাড্ডু মোয়া যেগুলো নষ্ট হবে না সেইভাবে তারা তৈরি করতেন। তো কৃষ্ণ দেখছেন আরে ব্যাপারটা কি, সবাই মিলে করছেটা কি, আমাকে কিছুই বলছে না, কিছুই জানাচ্ছে না, মনে হচ্ছে আমাকে একটু অ্যাভয়েড করে ওরা কিছু করতে চাইছে। নন্দ মহারাজকে গিয়ে জিজ্ঞেস করছেন, বাবা কি হচ্ছে? তো নন্দ মহারাজ জানেন কৃষ্ণকে একটা প্রশ্নের উত্তর দিলেও সন্তুষ্ট হবে না, একের পরে এক, একের পরে দুই, দুইয়ের পরে তিন চলতেই থাকবে। তখন নন্দ মহারাজ একটু অ্যাভয়েড করার চেষ্টা করলেন। তখন কৃষ্ণ বলছেন, বাবা যিনি সৎ ব্যক্তি, যিনি সাধু, যিনি ভগবানের ভক্ত, তিনি আরে ঘরের লোক তো দূরের কথা, আত্মীয় স্বজন তো দূরের কথা, তিনি অন্য কাউকে যারা পর তাদের কাছে কোনো কিছু সত্য গোপন করেন না, তাদের জীবনটা হলো ওপেন বুকের মতো, এমন কিছু থাকবে না যেটা গোপনীয় থাকবে কাউকে বলা যাবে না, তাদের জীবনটা এরকম থাকবে না যে বাইরে একটা রূপ থাকবে ভিতরে আরেকটা রূপ থাকবে, বাইরে সকলের জন্য মিলামিশা করবে তার জন্য একটা ভাবে কথা বলবে, আবার ভেতরে নিজের মধ্যে দিয়ে আবার আরেকটা রূপ থাকবে না। তিনি সবসময় কীরকম হবেন? সবসময় তিনি ওপেন বুক, সমস্ত কিছু তিনি কী করবেন, হ্যাঁ সকলকে সমস্ত তথ্য প্রদান করবেন। যেরকম ছিল প্রভুপাদ, তিনি বলছেন ইসকন সোসাইটির সমস্ত কিছু কী থাকবে, সবসময় ওপেন, যে কেউ আসলে সবসময় আমাদের যে কোনো তথ্য সমস্ত কিছু জানতে পারে। এই হলো উদার ব্যক্তি বা সৎ ভগবানের ভক্তের লক্ষণ। যখন আমরা দেখতে পাই হ্যাঁ দ্রোণাচার্যের কাছে যখন দৃষ্টদ্যুম্নকে পাঠালেন মহারাজ দ্রৌপদ, দ্রোণাচার্য জানতেন যে ওই আমাকে মারবে, যজ্ঞর থেকে ওকে প্রাপ্ত হয়েছে দৃষ্টদ্যুম্নকে মহারাজ দ্রৌপদ আমাকে মারার জন্য, কিন্তু তা সত্ত্বেও যখন তার কাছে হ্যাঁ যুদ্ধবিদ্যা শেখার জন্য গেলেন তিনি কোনোরকম কৃপণতা না করে উদারভাবে সমস্ত বিদ্যা তাকে শিক্ষা প্রদান করলেন। তো এইটা হলো ব্রাহ্মণ এবং ভগবানের ভক্তদের লক্ষণ, তারা কোনো কিছু কখনো কী করেন না, গোপন করেন না সমস্ত কিছু। তো এরকমভাবে কৃষ্ণ বলছেন, আরে আমি তো পর নই, আমি তোমার আত্মীয় নই, আমি তোমার ছেলে, কেন তুমি আমার কাছে লুকাতে চাইছ? নন্দ মহারাজ খুব বিপদে, হায় হায়। তখন কৃষ্ণ বলছেন, না না কৃষ্ণ সেরকম ব্যাপার নয়, অ্যাকচুয়ালি আমরা খুব ব্যস্ত, তো আমাদের ইন্দ্র পূজা হবে সেজন্য অনেক কিছুর আয়োজন করতে হচ্ছে, তো সেই কারণে আমরা খুব ব্যস্ত, সেই জন্য আমি তোমার সাথে কথা বলতে পারছি না। হরিবল হরিবল গোমাতা কে যা, এই হরিবল ওখান থেকে ওটা জল দিয়ে স্নান টান করে ভালো করে, ওখানে জল আছে ভালো করে বাইরে দিয়ে গিয়ে ভালো করে স্নান করে নিয়ে আসো, সন্ধ্যা মতো স্নান টান করে দাও, তিলক তিলক করে দাও। তো নন্দ মহারাজ, তো তারপরে কৃষ্ণ, আচ্ছা তাই তো, কেন আপনি এরকম? কৃষ্ণের প্রথম প্রশ্ন কি, কেন তাহলে আমরা হরিবল, কেন তাহলে আমরা আপনি এই ইন্দ্রের পূজা করছেন, হ্যাঁ কী জন্য আপনি এই পুজোটা কী জন্য করছেন, এটা করলে কী হবে, প্রথম কৃষ্ণের প্রশ্ন। তো তখন নন্দ মহারাজ বলছেন, এটা হলো আমাদের প্রথা, যে আমাদের পূর্বপুরুষরা এরকম করে এসছে আমরা করছি, তখন কৃষ্ণ বলছেন, আপনি কি জানেন এই পুজো করলে কি ফল লাভ হয় বা এই পূজার মাহাত্মটা কি? কৃষ্ণ তখন বুঝাতে চাইলেন যে আমরা যখন কোনো কার্য করব, সেই কার্যটা যদি আমরা সেই কার্যের ফল ফলাফল যদি আমরা ভালোভাবে জানবো, তাহলে আমরা সেই কার্যের ফল ঠিকঠিকভাবে লাভ করতে পারব। আর আমরা যদি অজ্ঞের মতো কোনো কার্য করি, আমরা কিছু কার্য করছি কিন্তু তার ফল আমরা জানি না, কী উদ্দেশ্যে করছি আমরা জানি না, তাহলে আমরা তার যথার্থ ফল লাভ করতে পারব না। তো তখন কৃষ্ণ নন্দ মহারাজকে বললেন, হ্যাঁ যে কেন আপনি এটা করছেন? তো বলছে প্রথা। হ্যাঁ, তুলসী প্রাণবাবু বলছিলেন যে প্রথাকে আমরা খুব প্রাধান্য দিই, ঠিক না? সব কিছু উলট পালট হয়ে গেলেও এটা প্রথা, এরকম নিয়ম, এই নিয়মটা মেনটেন করতে হবে। তো একবার কি হলো, কার্তিক পুজো, গল্পটা আপনারা শুনেছেন, অনেকে হয়তো শোনেননি, বলছি বাড়িতে কার্তিক পুজো হবে। তো ঠাকুর তো এক ঘরে কার্তিক পুজো দেবে না, অনেকগুলো বাড়িতে দেবে। তো নতুন বৌমা ঘরে এসছে, তো তখন ঠাকুরমশাই এসছেন পুজো করবেন, শাশুড়ি বৌমাকে বলছেন, বৌমা বলছে কি? বলছে তাদের বিড়ালটাকে ঢাকো, ঠাকুরমশাই এসছে। বলছে তাই, এক্ষুনি পুজো শুরু হবে। তো বৌমা গিয়ে খুঁজে খুঁজে বিড়ালটাকে ঢেকেছে। তারপর ঠাকুরমশাই পুজো করতে শুরু করলেন কার্তিক পুজো। পরের বছর শাশুড়িমা মারা গেছে, ঠাকুরমশাই চিৎকার করে বলছেন, কই গো তোমাদের রেডি হয়েছে কার্তিক পুজো? নাহলে ঘুরে আস্তে আস্তে অনেক রাত্র হয়ে যাবে। বলছে হ্যাঁ ঠাকুরমশাই সব রেডি, একটা ছোট্ট কাজ বাকি আছে। বলে কি? সে বিড়ালটা এখনো ঢাকা হয়নি। সে কেন, বিড়াল কেন ঢাকতে যাবে? না আমার, এটা আমাদের নিয়ম, আমার শাশুড়িমাকে দেখেছি কার্তিক পুজো শুরু করার আগে বিড়াল ঢেকেছিল, তারপরে কার্তিক পুজো শুরু করেছে। কিন্তু আসলে তখন বিড়াল উৎপাত করছিল বলে বিড়ালকে ঢেকে দিয়েছিল, এখন বিড়াল নেই, খুঁজতে বেরিয়েছে কোথায় বিড়াল আছে, তাকে ডেকে এনে ঢাকতে হবে, তারপরে পুজো হবে, প্রথা। তো এরকমভাবে অনেক সময় আমরা অনেক কিছুকে প্রথা করে নিই, করে নিই এরকম করি। তো তখন কৃষ্ণ নন্দ মহারাজকে বুঝাতে চাইলেন যে আমাদের কখনো উৎকোচ দেওয়া উচিত নয়, ঘুষ দেওয়া উচিত নয়। আমাদের যা প্রাপ্য আমরা খুব স্বাভাবিকভাবেই সেটা পাবো। আমরা যে কর্ম করছি সে কর্ম অনুযায়ী ফল আমরা এমনিতেই পাবো। নন্দমার বললেন যে না, ইন্দ্র পূজা করলে ইন্দ্র বৃষ্টি দেবে, বৃষ্টি থেকে ঘাস উৎপাদন হবে, আমাদের গাভীগুলো সেগুলো খাবে, দুধ দেবে, তাহলে আমরা সেই দুধ খেয়ে বেঁচে থাকবো। কিন্তু কৃষ্ণ বললেন না, আমাদের যা প্রাপ্য সেটা দেবতারা কখনো আমাদেরকে মানে সেটা থেকে আমাদেরকে কী করতে পারবে না, যেটা প্রাপ্য অটোমেটিকলি আমরা সেটা পাবো, আর যেটা আমাদের প্রাপ্য নয় সেটা কখনো দেবতারা আমাদের দিতে পারবে না। ভগবদ্গীতায় কৃষ্ণ সেটা মেনশন করছেন, যদি কেউ দেবতাদের কাছে কোনো কিছু প্রার্থনা করে, দেবতারা সরাসরি সেটা দিতে পারেন না, তারা কী করেন, কৃষ্ণের কাছ থেকে সেই জিনিস এনে দেবতাদেরকে প্রদান করেন। তো এইভাবে তখন যখন নন্দ মহারাজ বুঝতে চাইলেন না, তখন কৃষ্ণ বললেন যে আপনি বৃষ্টির জন্য ইন্দ্রের পুজো করছেন, কিন্তু সমুদ্রেও বৃষ্টি হচ্ছে, সমুদ্র তো ইন্দ্রের পুজো করছে না। তো অ্যাকচুয়ালি তখন কৃষ্ণ স্বয়ং ভগবান, তিনি বৃন্দাবনে প্রেজেন্ট, আর তিনি সেখানে স্বয়ং ভগবান প্রেজেন্ট থাকতে সবাই ব্রজবাসীরা যারা কৃষ্ণের প্রতি অত্যন্ত আসক্ত, যারা কৃষ্ণকে অত্যন্ত ভালোবাসেন, তারা গিয়ে ইন্দ্রের পুজো করবেন, সেটা কেমন হয়, ব্যাপারটা কেমন লাগছে, ভালো লাগছে? তো সেই জন্য হ্যাঁ কৃষ্ণ বুঝাতে চাইছেন যে কৃষ্ণের পুজো করলেই তোমরা সমস্ত কিছু পাবে যেটা তোমাদের দরকার। আর একই সাথে তিনি ইন্দ্রকে শিক্ষা দিতে চাইলেন। হ্যাঁ আমরা তো ভাবতে পারি কেন তিনি ইন্দ্রের বিরুদ্ধে এরকম করলেন, না, ইন্দ্র যেহেতু ভগবানের ভক্ত সেজন্য তিনি তার গর্ভকে চূর্ণ করে হ্যাঁ তাকেও তিনি হ্যাঁ তার প্রতিও তিনি দয়া করলেন যে ভগবানের প্রতি যেন তার ভক্তি আরও বৃদ্ধিপ্রাপ্ত হয়। এবং তাই হয়েছিল, যখন ইন্দ্র এত সম্বর্তক নামক ভয়াবহ বৃষ্টি যেগুলো প্রলয়ের সময় হয়, তার মাধ্যম দিয়ে যখন তিনি সমস্ত কিছুকে বিনাশপ্রাপ্ত করতে পারলেন না, তখন তিনি কি করলেন? হ্যাঁ, তখন তিনি বুঝতে পারলেন স্বয়ং ভগবান। তখন তিনি কি করলেন? সুরভি গাভীকে নিয়ে কৃষ্ণের কাছে গেলেন। একা একা লজ্জাবোধ করছিল কৃষ্ণের কাছে যেতে। তারপর তিনি কি করলেন? সুরভি গাভীকে আগে আগে নিয়ে কৃষ্ণের কাছে গিয়ে পৌঁছালেন। তো দেখুন যে কিভাবে ভগবান তাকে দণ্ড দিলেন, তার মাধ্যম দিয়ে ভগবান তাকে ইন্দ্র ভগবানকে বুঝতে পারলেন। তো এইভাবে মাঝে মাঝে ভগবান কি করেন? ভক্তকে দণ্ড দেন। দণ্ড না দিলে ভক্তের ভগবানের প্রতি প্রেমে বৃদ্ধিপ্রাপ্ত হয় না। তো তাকে অনেক সময় হ্যাঁ ভগবানের প্রতি প্রেম বৃদ্ধিপ্রাপ্ত করার জন্য ভগবান দণ্ডরূপ কৃপা করেন। তো নন্দ মহারাজকে হ্যাঁ যখন বললেন, বুঝিয়ে বললেন যে আমাদের যাই কিছু করা উচিত সেটা করা উচিত শাস্ত্র অনুযায়ী, কোনো প্রথা বা কোনো রকম হ্যাঁ আবেগের বশবর্তী হয়ে কিছু বা বিশ্বাসের বশবর্তী হয়ে কিছু করা উচিত নয়। তো নন্দ মহারাজ খুব স্বাভাবিকভাবে কৃষ্ণের কথাগুলো মেনে নিলেন। ভোগ লাগে গেছে কি আসতে পারবে? তো কি হলো যে কৃষ্ণের প্রতি নন্দ মহারাজ ব্রজবাসীরা সবাই খুব প্রেম, সেজন্য বাচ্চা কৃষ্ণ সে যখন বললেন যে আপনারা ইন্দ্রের পূজা বন্ধ করুন, তো কি করব? গিরিরাজ গোবর্ধনের পূজা করুন। গিরিরাজ গোবর্ধনই হলো স্বয়ং ভগবান, তার পূজা করলে হ্যাঁ তার পূজা করুন। আর কি করুন? গাভীদের পূজা করুন। আর কি করুন? ব্রাহ্মণদের পূজা করুন। কৃষ্ণ বললেন যদি আপনি গাভীদের পূজা করেন, গাভীদের সেবা করেন, তাহলে কি হবে? গাভীরা দুগ্ধ দান করবে, সেই দুধ দিয়ে কি হবে? ঘি হবে, সেটা দিয়ে কি হবে? ব্রাহ্মণরা যজ্ঞ করবে, যজ্ঞের ফলে কি হবে? বৃষ্টি হবে, বৃষ্টি দেখে কি হবে? গিরিরাজ গোবর্ধনের মধ্যে কি হবে? ফসল উৎপাদন হবে, যা খেয়ে গাভীরা বাঁচবে। এবং ব্রাহ্মণরা ব্রাহ্মণদের যদি সেবা পূজা করা হয় তাহলে কি হবে? ব্রাহ্মণরা আমাদের কি করবেন? বৈদিক জ্ঞান প্রদান করবেন। তো সেজন্য আমাদের কার পূজা করা উচিত? গাভী, ব্রাহ্মণ এবং গিরিরাজের পূজা করা উচিত। খুব স্বাভাবিকভাবে নন্দ মহারাজ সবাই মেনে নিলেন কৃষ্ণের কথা। দেখুন বাচ্চা ছেলে কৃষ্ণ তার কথা মেনে নিলেন। কেন মেনে নিলেন? না জানেন যে কৃষ্ণের প্রতি তারা অত্যন্ত আসক্ত। তখন নন্দ মহারাজ বললেন ঠিক আছে কি করব, কি করে করতে হবে বলো। তখন তিনি বললেন হ্যাঁ যে আপনারা এক কাজ করুন, এরকমভাবে সমস্ত প্রসাদনী নিয়ে গাভী ব্রাহ্মণ এবং গিরিরাজের পুজো করুন। হ্যাঁ পর্বত সমান পাহাড় সমান অন্ন ব্যঞ্জন আদি সমস্ত কিছু দিয়ে হ্যাঁ আপনারা গিরিরাজকে ভোগ প্রদান করুন। তখন সবাই ঠিক সেই সেই কৃষ্ণ যেরকম বলছিলেন সেই সেইভাবে অন্নের পাহাড় করে হ্যাঁ হাজার হাজার সমস্ত উপাদেয় খাদ্য, সুস্বাদু খাদ্য, দুধের তৈরি প্রচুর সামগ্রী সেখানে হ্যাঁ ভগবানকে অফারিং করা হলো। তারপরে তারা সবাই গিরিরাজের গুণকীর্তন করছিলেন এবং সবাই দেখতে পাচ্ছিলেন যে গিরিরাজ স্বয়ং সমস্ত খাবারগুলোকে কী করছেন? গ্রহণ করছেন। তো এইভাবে হ্যাঁ কৃষ্ণের কথা মতো তারা সবাই কী করেছিলেন? হ্যাঁ খুব সুন্দরভাবে সাজিয়ে হ্যাঁ সমস্ত কাপড় দিয়ে হ্যাঁ চতুর্দিকে তারা হ্যাঁ সুন্দরভাবে প্যান্ডেল তৈরি করেছিলেন, পুষ্প দিয়ে ফুল দিয়ে বিভিন্নভাবে সাজিয়েছিলেন। তারপরে সমস্ত হ্যাঁ ভক্তরা সবাই সুসজ্জিত হয়ে হ্যাঁ গিরিরাজের পূজা করছিলেন। তো যখন এই অবস্থা দেখে যখন ইন্দ্র কি করলেন, সহ্য করতে না পেরে তিনি যখন হ্যাঁ প্রচণ্ড বারিশ বৃষ্টি বর্ষণ করছিলেন, হ্যাঁ তখন ব্রজবাসীরা তারা সবাই কৃষ্ণের শরণাপন্ন হলেন। কৃষ্ণ বললেন কোনো চিন্তা নেই, হ্যাঁ গিরিরাজ তোমাদের আশ্রয় প্রদান করবেন। কৃষ্ণ গিয়ে হ্যাঁ বাম হাতের কনিষ্ঠ আঙ্গুলে গিরিরাজকে ধারণ করলেন। যখন কৃষ্ণ ধারণ করলেন সবাই ছাতার নিচে গিয়ে আশ্রয় গ্রহণ করলেন। আর কৃষ্ণের বন্ধুরা তখন সবাই এক একটা লাঠি নিয়ে হ্যাঁ উপরে এরকম ধরে আছে যে কৃষ্ণ বাচ্চা ছেলে একা একা পারবে না, আমরাও একটু হেল্প করি, ওরা গিয়ে এরকম লাঠি দিয়ে ধাক্কা লাগিয়েছে। হ্যাঁ, তারপর সবাই ভাবছে যে আমরা লাঠি দিয়ে ধাক্কা লাগিয়ে আছি বলে কৃষ্ণ গিরিরাজকে ধারণ করে আছে, না হলে বাচ্চা ছেলে পারতো না। তারপর কৃষ্ণ বলছে ঠিক আছে তাহলে তোমরা ভালো করে ধরো, আমি একটু ছাড়ছি, কিছুক্ষণ রেস্ট করি। তো যখন কৃষ্ণ হালকা করে একটু ছেড়ে দিলেন, তখন গিরিরাজ উপর থেকে ধপাস করতে পড়তে শুরু করলো, আর সবাই চিৎকার করতে শুরু করলো, কৃষ্ণা 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 কৃষ্ণা। তো এইভাবে ভগবান কৃষ্ণ, হ্যাঁ, সমস্ত ভক্তদেরকে তিনি আশ্রয় প্রদান করেছিলেন, অর্থাৎ গিরিরাজ সবাইকে আশ্রয় প্রদান করেছিলেন। তো এই জন্য যখন আমরা কৃষ্ণের পুজো করব, গিরিরাজের পুজো করব, তাহলে আমাদের সমস্ত অভীষ্ট, যদি আমাদের কিছু চাওয়া পাওয়া থাকে, সেগুলো পূর্ণ হয়ে যাবে। এমন কিছু নেই যেটা ভগবানের কাছে নেই, ভগবানই সমস্ত কিছু প্রদান করেন। হ্যাঁ, প্রধানমন্ত্রীর পারমিশন ছাড়া কখনো অন্যান্য মন্ত্রীরা কোনো কিছু দিতে পারেন না। তো সেই কারণে, হ্যাঁ, আমাদের নির্দ্বিধায় নিঃসংকোচে, হ্যাঁ, আমাদের সকলে কী করা উচিত, কৃষ্ণকে ভজনা করা উচিত। যদি আমরা কৃষ্ণকে ভজনা করি, তাহলে আমাদের সমস্ত সমস্যার সমাধান হবে। হরে কৃষ্ণা হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। তো আজকে সন্ধ্যায় আমাদের আরেকটা প্রোগ্রাম আছে, হ্যাঁ, 5টা থেকে, সেটা হলো মাধবনগর কদমতলা দেবাশিস প্রভুদের বাড়িতে। আপনার সন্ধ্যায় সেখানে সবাই আসবেন, সেখানেও গিরিরাজ কথা হবে আজকে, সেখানেও দামোদর আরতি হবে। এই মাস দামোদর মাস, তার মধ্যে আজকে গিরিরাজ গোবর্ধন পুজো। হ্যাঁ, এই লীলার সাথে আরেকটা লীলা কালেক্টেড আছে, সেটা হলো অন্নকূট মহোৎসব, মাধবেন্দ্র পরিপাত। তিনি যখন মাধবেন্দ্র পরিপাত তিনি যখন বৃন্দাবনে গেলেন, তো সেখানে তিনি বসে ভোজন করছিলেন, সেই সময়, হ্যাঁ, একটা বাচ্চা এসে খুব সুন্দর ফুটফুটে, হ্যাঁ, এক ভাগ দুধ নিয়ে এসে মাধবেন্দ্র পরিপাতকে দিলেন আর বললেন, হে মাধবেন্দ্র পরিপাত, হে মাধবেন্দ্র পরিপাত, এই দুধটুকু আপনি গ্রহণ করুন, আপনি না খেয়ে না খেয়ে এখানে ভজন করছেন, আপনি জানেন না এই বৃন্দাবন ধামে আসলে কেউ না খেয়ে থাকে না। মাধবেন্দ্র পরিপাত বলছে, আরে কী করে তুমি জানলে? না, আমি এই গাইরি ছেলে, আমি দেখছি আপনি এখানে 3 দিন যাবৎ ভজন করছেন, এই নিন, একটু পরে এসে আমি ভাতটা নিয়ে যাব। মাধবেন্দ্র পরিপাত সে দুগ্ধ গ্রহণ করে অপেক্ষা করছেন ভাতটা নিয়ে, আর মনে মনে ভাবছেন, এত সুন্দর ফুটফুটে বালক আমার জীবনে কখনো দেখিনি, এত সুন্দর, কখন আমি তাকে আবার দর্শন করব। জপ করতে করতে জাস্ট একটু তন্দ্রাশূন্য হলেন, তখনই সে বালক এসে বলছেন স্বপ্নে, হে পরিপাত, আমি বহুদিন যাবৎ আপনার জন্য অপেক্ষা করছি, এই যে সামনে কুণ্ড রয়েছে গোবিন্দ কুণ্ড, এই কুণ্ডের মধ্যে যবনের ভয়ে আমার সেবকরা আমাকে, হ্যাঁ, রেখে পালিয়ে গেছে, আপনি এখান থেকে আমাকে উদ্ধার করুন এবং আমাকে সেবা পূজা করুন। স্বপ্নে এরকমভাবে দর্শন করে মাধবেন্দ্র পরিপাত, হ্যাঁ, তখন, হ্যাঁ, তিনি সমস্ত গ্রামবাসীকে ডাকলেন এবং সে গোবিন্দ কুণ্ড খনন করে সেখান থেকে, হ্যাঁ, খুব সুন্দর গোপাল বিগ্রহকে তিনি পেলেন। তখন সে গোপালকে প্রতিষ্ঠা করে, তখন তিনি ভাবলেন, হ্যাঁ, অনেক দিন গোপাল খায়নি, বহুদিনের খিদায় গোপাল, হ্যাঁ, খুব ক্ষুধার্ত। তখন তিনি কী করলেন, সমস্ত ব্রাহ্মণদের ডেকে বিশাল আয়োজন করে ভগবানকে মহাভিষেক করালেন এবং, হ্যাঁ, পাহাড় সমান অন্ন ব্যঞ্জন দধি দুগ্ধ ঘৃত ছানা সমস্ত কিছু দিয়ে 7 দিনব্যাপী মহামহোৎসব করলেন। গৌর ব্রহ্মানন্দে গিরিরাজ মহারাজ কে, অন্নকূট মহামহোৎসব কে, সমবেত গৌর ভক্তবৃন্দা কে। তো একই সাথে এই দুটো লীলা, হ্যাঁ, এদিকে অন্নকূট মহোৎসব করেছিলেন মাধবেন্দ্র পরিপাত, সেদিকে নন্দ মহারাজ করেছিলেন গিরি গোবর্ধনের পূজা। তো সেই জন্য আজকে আমাদের হ্যাঁ, অত্যন্ত উত্তম দিন, ভালো দিন। হ্যাঁ, আজকে আমরা সারাদিন কী করে গিরিরাজের কথা শ্রবণ করব, গিরিরাজের কথা কীর্তন করব, আর গিরিরাজের মহাপ্রসাদ গ্রহণ করব। তো সেজন্য রাত্রিবেলা প্রোগ্রামে আপনারা মাধবনগরে অবশ্যই সবাই চলে আসবেন, সেখানেও গিরিরাজ কথা হবে এবং সেখানেও প্রসাদের ব্যবস্থা থাকবে। হরি বল, হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রীল প্রভুপাদকে সমবেত গৌর ভক্তবৃন্দকে গিরিরাজ মহারাজকে অন্নকূট মহামহোৎসবকে নিতাই গৌর প্রেমানন্দে।